বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 1 এপ্রিল, 18 চৈত্র এবং ফার্সি 12 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমেরিকা ও পাশ্চাত্যের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান ও চীনের সহাবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের রাজধানী ও এর আশপাশে ডায়রের প্রকোপ বাড়ার কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ICDDRB-র চিকিৎসকরা। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আফগানিস্তানে ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় চিঠি দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে তলব করল পাকিস্তান। রাশিয়ার জ্বালানি খাতের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে নয়াদিল্লিকে হুমকি দিল আমেরিকা, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাখ্যান। এবং চেরনোবিল পরমাণু স্থাপনা থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে ইউক্রেনের দাবি, রাশিয়ার ভূখণ্ডে প্রথম বিমান হামলা চালাল ইউক্রেন। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আজ ইসলামী প্রজাতন্ত্র দিবসের গৌরবোজ্জ্বল বার্ষিকী উপলক্ষে তেহরানের জুমার নামাজের খতিব দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তেহরানের জুমার খুতবায় মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেন, এদিনের মতো ঐতিহাসিক ঘটনায় কোন দেশের ইতিহাস সমৃদ্ধ নয়। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বিপ্লবের আদর্শ ও লক্ষ্য অর্জনের জন্য জনগণকে ময়দানে নিয়ে এসেছিলেন। তাঁর প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা, যৌক্তিক ও দূরদর্শী দিক নির্দেশনার মধ্য দিয়ে বিশুদ্ধ মুহাম্মাদি ইসলাম সুসংবদ্ধ হয়। আলী আকবরী বলেন, জনগণের প্রতি ইমাম খোমেনির দৃষ্টিভঙ্গি ছিল উম্মার প্রতি একজন ইমামের আলোকিত, পবিত্র ও আধ্যাত্মিক দৃষ্টির মতো। আজ ফার্সি ফারবার্দিন মাসের 12 তারিখ, মোতাবেক 1 এপ্রিল, ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস। 1979 সালের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই গণভোটে দেশের শতকরা 98% মানুষ ইসলামী প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আফগান সংকট নিরসনের লক্ষ্যে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা তৈরির পাশাপাশি আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। চীনের তুনশি শহরে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আফগানিস্তানের উপর বিদেশি দখলদারিত্ব এবং মার্কিন দখলদারদের ভুল নীতিকে দেশটির চলমান সংকটের মূল কারণ হিসেবে অভিহিত করা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দখলদারিত্বের সময় আফগানিস্তানের কোনো উন্নয়ন তো হয়নি, বরং দেশটিকে এতটা পরনির্ভরশীল করে রাখা হয়েছে যে দখলদাররা চলে যাওয়া মাত্র আফগানিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো এক মুহূর্তে ভেঙে পড়েছে, আর এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের জনগণ। চীনের তুনশি শহর সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তার ইরানি সমকক্ষ হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তুনশি সম্মেলনে ইরান, পাকিস্তান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। বুধবার শুরু হওয়া দুদিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়। হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের নারী শিক্ষার সুযোগ অবারিত করা সহ আরও কিছু আন্তর্জাতিক দাবি দেওয়ার কথা তুলে ধরে বলেন, তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে এসব দাবি মেনে নিতে হবে। আবদুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের জনগণের জীবন ও জীবিকার উন্নতি ঘটাতে চাইলে তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিকল্প নেই। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় চিঠি দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে তলব করেছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির চিঠির বিষয়ে বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক হয়। এ বৈঠকে হুমকির চিঠির বিষয়ে কূটনৈতিকভাবে কড়া প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিল ইসলামাবাদ। গতকাল গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হুমকির চিঠির বিষয়ে কূটনৈতিক চ্যানেলে উপযুক্ত প্রতিবাদ জানানো হয়েছে। ইসলামাবাদের মার্কিন কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানানোর আগে হুমকির চিঠির বিষয়টি পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদকে অবহিত করেন প্রধানমন্ত্রী ইমরান খান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পবিত্র রমজানকে সামনে রেখে বাংলাদেশের বাজারে বেড়ে গেছে বিভিন্ন সবজি, মুরগি, চিনি ও পেঁয়াজের দাম। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে মূল্য বেড়েছে বিভিন্ন রকম সবজি, মুরগি, চিনি ও পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 10-20 টাকা পর্যন্ত। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 170-180 টাকা, আর সোনালী মুরগি 320 টাকা। বাজারে ভোজ্য তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটার। বেড়েছে চিনির দাম, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 84 টাকায়। এছাড়া প্যাকেটজাত চিনি কেজি বিক্রি হচ্ছে 85-90 টাকায়। বাজারে চায়না রসুনের দাম 100-120 টাকা কেজি, আর দেশি রসুন বিক্রি হচ্ছে 50 টাকায়। দেশি আদার কেজি 60 টাকা, আর আমদানি করা চায়না আদা বিক্রি হচ্ছে 80-100 টাকায়। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম আবারও বেড়েছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50-55 টাকা কেজি, আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 35-40 টাকায়। তবে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি বাড়ায় রমজানের আগেই মোকামে কমেছে পেঁয়াজের দাম। এদিকে ঢাকার হোটেল রেস্তোরাঁগুলোতে অধিকাংশ খাবারেরই দাম বেড়েছে 15-35%, আর এতে বিপাকে পড়েছেন হোটেলে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের কর্মজীবী মানুষ। তারা বলছেন, এখন শুধুমাত্র সবজি দিয়ে ভাত খেলেও জন প্রতি 60-70 টাকা খরচ হচ্ছে। অন্যদিকে হোটেল রেস্তোরাঁ মালিকরা বলছেন, মাছ, মাংস, সবজি ও মুদি পণ্যের দাম বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম। ফলে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে দাম না বাড়ালে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যখন রাশিয়ার কাছ থেকে বড় মাত্রায় গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, তখন মস্কোর কাছ থেকে দিল্লির তেল কেনার সমালোচনা ইউরোপের মুখে শোভা পায় না। তিনি বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ফোরামে অংশ নিয়ে এই সমালোচনা করেন। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে আমেরিকাকে সঙ্গ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, কিন্তু রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে ইইউ বিরত রয়েছে। এদিকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তার কৌশলগত মিত্র ভারতকে কম দামে তেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের একাধিক দেশ রাশিয়া থেকে তেল আমদানির ভারতীয় সিদ্ধান্তের সমালোচনা করেছে। এদিকে যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে তারা পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার অর্থনীতি বিষয়ক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলীপ সিং। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
আমেরিকার অর্থনীতি বিষয়ক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে তারা পরিণতি ভোগ করবে। গত বুধবার দুদিনের জন্য ভারত সফরে আসেন দলীপ সিং। বৃহস্পতিবার তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ বিশ্বাস করবে না যে চীন যদি এলএসি লঙ্ঘন করে তাহলে রাশিয়া ভারতের সাহায্যে ছুটে আসবে। মার্কিন ডেপুটি এনএসএ বলেছেন, রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনা বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়, তবে আমরা চাই রাশিয়ার উপর নির্ভরতা কম করুক ভারত। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তুতিতে মূল ভূমিকা পালনকারী দলীপ সিং বুধবার দুদিনের সফরে নয়াদিল্লিতে আসেন। রাশিয়ার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে তেল কেনার ভারতের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে দলীপ সিং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা মেটাতে প্রস্তুত। কোয়াড সহযোগিতার কথা উল্লেখ করে দলীপ সিং বলেন, গোষ্ঠীটি স্বীকার করে যে চীন একটি মুক্ত, উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো প্যাসিফিকের জন্য একটি কৌশলগত হুমকি। তিনি বলেন, চীন ও রাশিয়া যে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছে সেই বাস্তবতা থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না। একই সঙ্গে রাশিয়া বলেছে, চীন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। মার্কিন এ উপদেষ্টা বলেন, এই সমস্ত কিছু প্রভাব ভারতের উপর পড়বে নিশ্চিত। এজন্য আমরা চাই সারা বিশ্বের গণতন্ত্র এবং বিশেষ করে কোয়াড দেশ একত্রিত হোক এবং ইউক্রেনে আমাদের সাধারণ স্বার্থকে শীর্ষে রাখুক। রুশ হামলার প্রভাব নিয়ন্ত্রণ করা না গেলে তা খুবই মারাত্মক হবে বলেও মন্তব্য করেন আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের চেরনোবিলে অবস্থিত পরমাণু শক্তি স্থাপনা ছেড়ে চলে গেছে বলে কিয়েব জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা এনার্গাটম দাবি করেছে, চেরনোবিলে এখন আর কোনো বহিরাগতকে দেখা যাচ্ছে না। এর আগে সংস্থাটি জানিয়েছিল, চেরনোবিলে মোতায়েন বেশিরভাগ রুশ সেনা বেলারুশ সীমান্তের দিকে চলে গেছে এবং ওই স্থাপনায় সীমিত সংখ্যক রুশ সেনা অবস্থান করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মকর্তারা গত বুধবার চেরনোবিল থেকে রুশ সেনা প্রত্যাহারের যে খবর দিয়েছিলেন, ইউক্রেন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সে কথা নিশ্চিত করল। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পরপরই চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল রুশ সেনাবাহিনী। ইউক্রেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পরমাণু সংস্থাটি দাবি করেছে, রাশিয়ার সেনারা চেরনোবিলে অবস্থান করার সময় অজ্ঞতাবশত পরীক্ষা খনন করতে গিয়ে পারমাণবিক তেজস্ক্রিয়তার শিকার হয়েছে। রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেল ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন। আজ রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে বেলগরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর 6টা থেকে আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। বেলগরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, আজ সকালে ইউক্রেনে 2টি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়, যেগুলো খুব কম উচ্চতায় উঠতে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ডিপোর 2 কর্মী আহত হয়েছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবৈধ ও একপাক্ষিক অবরোধ মোকাবেলার উপর চীন ও ইরান গুরুত্ব আরোপ করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ওই নিষেধাজ্ঞাগুলোকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনে নাসির মোহাম্মদের পরিবেশনায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় দফা বৈঠকের অবকাশে হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং ওয়াং ইর মধ্যে ওই আলোচনা হয়। স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে পশ্চিমারা যেভাবে নিষেধাজ্ঞার অবৈধ ব্যবহার করছে সেকথা উল্লেখ করে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। একতরফা এসব নিষেধাজ্ঞাকে তারা একটি হাতিয়ার হিসেবে অভিহিত করেন। মন্ত্রীদ্বয় বলেন, পশ্চিমা ব্লক সবসময় নিষেধাজ্ঞাকে অন্যান্য দেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ তার প্রমাণ। এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় শুধুমাত্র রাশিয়াই নয়, বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন অংশে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় খাদ্য সরবরাহকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ওই অমানবিক ও অবৈধ নিষেধাজ্ঞার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম নিষেধাজ্ঞা প্রদানকারী দেশ। দেশটি তাদের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য দেশের উপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তাদের নিষেধাজ্ঞা আরোপের ইতিহাস বেশ দীর্ঘ। নিষেধাজ্ঞায় ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে ব্রিটেনও রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো মার্কিন এবং পশ্চিমের নীতি ও কর্মের বিরোধিতার অজুহাতে আরোপ করা হয়। কখনো কখনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোকে হুমকিপূর্ণ বলে দাবি করেও চাপানো হয়। বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতোই প্রতিদ্বন্দ্বী বা ওয়াশিংটন বিরোধী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদ্ধতি অব্যাহত রেখেছে। সর্বোচ্চ চাপের প্রচারণার অংশ হিসেবে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভেনেজুয়েলা, কিউবা, সিরিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপর একতরফা বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে। একতরফা মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী জাতিসংঘ, তারপরও পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে আসছে। তার ক্ষতিকর প্রভাবের বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক একটি জোট গঠনসহ ঐক্যবদ্ধ কর্মপদ্ধতি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তা করা হলে পশ্চিমারা সমন্বিত চাপ প্রয়োগের এই কৌশল নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এই দিক বিবেচনা করেই পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীগণ ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ও এর আশপাশে ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণ ও প্রতিকার নিয়ে এখন রয়েছে আমার ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশে পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB অর্থাৎ কলেরা হাসপাতালে একদিনে সর্বোচ্চ সংখ্যক 1334 জন রোগী ভর্তি হয়েছে 28 মার্চ। গত 60 বছরের মধ্যে এটি ছিল রেকর্ড। 30 মার্চ বুধবার 24 ঘন্টায় ICDDRB-র হাসপাতালে ভর্তি হয় 1317 জন ডায়রিয়া রোগী। তবে দেশের বিভিন্ন স্থান থেকেও ডায়রিয়ার প্রকোপ বাড়ার তথ্য পাওয়া যাচ্ছে। রাজধানী ও উপকণ্ঠ এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ICDDRB-র চিকিৎসকগণ। হাসপাতালে স্থান সংকুলন না হওয়ায় বাইরে বড় দুটি তাঁবু স্থাপন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিশেষায়িত হাসপাতালে প্রতিদিনই সহস্রাধিক রোগী ভর্তি হচ্ছে। মার্চ মাসের 30 দিনে 28,350 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ICDDRB হাসপাতালে। এর আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিল 10,334 জন। আক্রান্তদের বড় অংশ প্রাপ্তবয়স্ক হলেও শিশুদের সংখ্যাও কম নয়।
অর্ধেক রাতে বাসা নিয়ে গেছি তো, আবার সকাল থেকে এরকম হয়েছে, আবার নিয়ে আসলাম। কালকে রাত থেকে দাস্ত আর বমি, কিন্তু হঠাৎ করে কেন হয়েছে সেটাও বুঝতে পারতেছি না।
এ বিষয়ে ICDDRB-র সহকারী বিজ্ঞানী ডক্টর ফারজানা আফরোজ বলেছেন,
মায়েরা যেটা করে যে ফিডার ইউজ করে এবং সেই ফিডারটা ঠিকমতো পরিষ্কার করা হয় না, তো যে কারণে ডায়রিয়াটার সম্ভাবনা বেশি থাকে। মায়েরা ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করবে, আর পাশাপাশি বাচ্চাকে যদি বাচ্চার ডায়রিয়া শুরু হয় বাচ্চাকে অবশ্যই স্যালাইন খাওয়াবে।
শিশুর শরীরে পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডায়রিয়া হলে রোগীকে স্বাভাবিক খাবার দিতে হবে, স্যালাইনের পাশাপাশি সাধারণ পানি, ডাবের পানি ও অন্যান্য তরল পানিও দিতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইরানে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। 1979 সালের ফার্সি 12 ফারবার দিন ইরানি জাতির ইতিহাসে ভাগ্যলিপি রচনার একটি দিন। মাত্র 2 মাস আগে 22 বাহমান বা 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। বিপ্লব বিজয়ের 2 মাসেরও কম সময়ের মধ্যে আরেকটি বিপ্লবী ঘটনা ঘটায় ইরানি জনগণ। এবারের বিপ্লবটি হয় গণতান্ত্রিক পন্থায়। গণভোটে তারা ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে রায় দেয়। এরপর থেকে প্রতি বছর 12 ফারবার দিন ইরানে পালিত হয় ইসলামী প্রজাতন্ত্র দিবস। আজকের এই আলোচনায় আমরা এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আলোচনাটি উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ। ফার্সি 1357 সালের 22 বাহমান বা 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় হয়। ইরানি জনগণ তাদের দেশ থেকে মার্কিন প্রভাবকে ধুয়ে মুছে বিদায় জানায়। বিপ্লবের চূড়ান্ত বিজয়ের 10 দিন আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 16 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন। ইরানের জনগণ তাদের এই প্রাণপ্রিয় নেতাকে নজিরবিহীন সংবর্ধনা প্রদান করে। মেহরাবাদ বিমানবন্দরে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শাহ বিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তেহরানের উপকণ্ঠে অবস্থিত গোরস্তান বেহেশতে জাখরায় গমন করেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, জনগণের সহায়তায় তিনি ইরানের নতুন সরকার প্রতিষ্ঠা করবেন। 12 ফারবার দিনের গণভোটে মূলত সে প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটে।
ফার্সি 1358 সালের 12 ফারবার দিন অনুষ্ঠিত গণভোটে ইরানের শতকরা 98.2% নাগরিক ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ভোট দেন। এর মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিকভাবে হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। এছাড়া এই গণভোটের মাধ্যমে ইরানি জনগণ প্রথমবারের মতো তাদের ভাগ্য নির্ধারণের কাজে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। এই ঐতিহাসিক গণভোট ইরানি জনগণকে সম্মান, মর্যাদা ও স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে সাহায্য করে। জনগণের মধ্যে এই অনুভূতি বদ্ধমূল হয় যে এখন থেকে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তারা সরাসরি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারবেন। এর আগে রাজতান্ত্রিক শাহ সরকারের শাসনামলে ও সাজানো নির্বাচনে ভোট দিত ইরানি জনগণ, কিন্তু ওই নির্বাচনের মাধ্যমে শাহকে পরিবর্তনের কোনো সুযোগ পেত না জনগণ। দেশের মানুষ যখনই শাহ পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামত, তখনই শাহের পক্ষ থেকে সে সময়কার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন কোনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করা হতো। কিন্তু বিপ্লবের পর ইরানের জনগণ ভোটের আসল স্বাদ উপভোগ করার সুযোগ পায়।
যে কোনো বিপ্লবের পর একটি দেশের শাসন ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণের জন্য গণভোট অত্যন্ত জরুরি একটি বিষয়। ইরানে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে বিশ্ববাসীর সামনে এ কথা তুলে ধরা হয় যে কোনো একক ব্যক্তি বা মহল নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে না দিয়ে জনগণের কাছ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর জনগণই সিদ্ধান্ত নিয়েছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার। এই দিক দিয়ে বিশ্বের অন্যান্য বিপ্লবের সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবের একটি গুণগত পার্থক্য গড়ে উঠেছে। গণভোটের এই সিদ্ধান্তটি এসেছে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে। বিপ্লবের পরপরই তিনি ঘোষণা করেন, জনগণের কাছ থেকেই জেনে নিতে হবে রাষ্ট্র পরিচালনার জন্যে তারা কী ধরনের শাসন ব্যবস্থা চায়।
বারো ফারবার দিনের গণভোটের আগে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে ইমাম দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ যেন সর্বোচ্চ সংখ্যায় এই গণভোটে অংশগ্রহণ করে এবং শাসন ব্যবস্থা বাছাই করার ক্ষেত্রে তাদেরকে যেন পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে দেওয়া হয়। ইমাম জনগণকে উদ্দেশ্য করে বলেন, এই গণভোট আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করবে। এটি হয় আপনাদেরকে মুক্তি ও স্বাধীনতার স্বাদ উপভোগ করাবে, অথবা অতীতের মতো আপনারা বিদেশিদের উপর নির্ভরশীল থাকবেন। কাজেই এই গণভোটে সবাই অংশগ্রহণ করুন। আপনারা ব্যালট পেপারে ইসলামী প্রজাতন্ত্র লিখতে পারেন, যদি রাজতন্ত্র অথবা অন্য যে শাসন ব্যবস্থা চান সেটিও লিখে দিতে পারেন।
এখানে উল্লেখ করা যায়, ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সব নির্বাচনে জনগণকে ব্যালট পেপারে কাঙ্ক্ষিত প্রার্থীর নাম লিখতে হয়। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে কোনো প্রতীক ঘোষণা করা হয় না এবং ভোটাররা সেই প্রতীকের ওপর সিল মারেন না। 1979 সালে অনুষ্ঠিত গণভোটেও ভোটারদের হাতে সাদা ব্যালট পেপার দেওয়া হয়েছিল এবং সেখানে তারা ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার নাম লিখে দিয়েছিলেন। এই গণভোটের মাধ্যমে প্রকৃতপক্ষে ইরানে ধর্মভিত্তিক জনগণের শাসন আইনি বৈধতা পেয়েছিল।
ইরানের ইসলামী বিপ্লবের প্রধান স্লোগান ছিল ইস্তেকলাল আজাদি জমহুরিয়ে ইসলামী, অর্থাৎ স্বাধীনতা মুক্তি ইসলামী প্রজাতন্ত্র। এই স্লোগানের মধ্য দিয়েই মূলত ইরানি জনগণ বিপ্লব বিজয় পরবর্তী শাসন ব্যবস্থার ধরন ঠিক করে রেখেছিল। কিন্তু তারপরও ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বিষয়টিকে আনুষ্ঠানিকতা দিতে এবং জনগণের পক্ষ থেকে লিখিতভাবে এই শাসন ব্যবস্থার পক্ষে ম্যান্ডেট পেতে চেয়েছিলেন। বারো ফারবার দিনের গণভোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর মাধ্যমে ইরানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই ভোটের সাফল্য ইরানের জনগণকে তাদের নেতা ও প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ব্যালট পেপারের শরণাপন্ন হতে উৎসাহ যুগিয়েছিল। ফলে তখন থেকে প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সহ স্থানীয় সব প্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছেন।
ইরানের ইসলামী বিপ্লবের পরপরই অনুষ্ঠিত এই গণভোট বিশ্বখ্যাত রাজনৈতিক বিশ্লেষকদেরকে তাক লাগিয়ে দিয়েছিল। এ ধরনের বিপ্লবের পর সাধারণত যেখানে রাজনৈতিক নেতারা স্বেচ্ছাচারীভাবে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেন, সেখানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই জনগণের কাছে জানতে চান তারা কি চায়। এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত বড় বড় বিপ্লবের তুলনায় নজিরবিহীন ঘটনা। ইরানের জনগণ ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে ভোট প্রদানের মাধ্যমে প্রমাণ করেছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য তারা প্রত্যেকে আন্তরিক এবং দায়িত্ব পালনে একনিষ্ঠ ও সচেতন।
রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার সর্বোত্তম উপায় হচ্ছে নির্বাচন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে সবসময় জনগণের এই অধিকারটি সমুন্নত ছিল। এই দিক দিয়ে মধ্যপ্রাচ্যের অন্য সব দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান। ইসলামী ইরানের প্রতিটি জনপ্রতিনিধিকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত করার যে প্রক্রিয়া চালু রয়েছে তা থেকে এদেশে নির্বাচনের গুরুত্ব ফুটে ওঠে। 12 ফরওয়ার্ড দিনের গণভোটের আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে, তা হল ওই ভোটের মাধ্যমে বোঝানো হয়েছে ইসলামে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান থেকে আমেরিকার প্রভাব চিরতরে উৎখাত করে দেওয়ার কারণে এই বিপ্লবের দিকে বিশ্ববাসীর দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল। আর সে অবস্থায় এরকম একটি গণভোটের আয়োজন করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বিশ্ববাসীকে ইসলামের এই উদারতা সম্পর্কে অবহিত করেছেন।
শ্রোতা বন্ধুরা, ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 1 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, মার্চে 96 নারীর আত্মহত্যা, নির্যাতনের শিকার 397 নারী শিশু। দৈনিক কালের কণ্ঠ, ইমরানকে হত্যার ষড়যন্ত্রের তথ্য দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। দৈনিক প্রথম আলো, রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা, রুশ গভর্নর। দৈনিক যুগান্তর, দেশে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। দৈনিক মানবজমিন, একই দিনে রুশ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর। দৈনিক ইত্তেফাক, বহু উপদেষ্টাকে গৃহবন্দী করেছেন পুতিন, গা ঢাকা দিয়েছেন নিজেও দাবি বাইডেনের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। জয়শঙ্করের সঙ্গে বৈঠক রুশ বিদেশ মন্ত্রীর, রাশিয়ার জন্য অর্থবাজার খুলল ভারত। দৈনিক সংবাদ প্রতিদিন, জ্বালানির জ্বালা রয়ে গেল, রেকর্ড বাড়ল বিমানের তেলের দাম। দৈনিক আজকাল, উৎসবের মেজাজে পরীক্ষা, পড়ুয়াদের আর কি কি টোটকা দিলেন প্রধানমন্ত্রী। দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে। গোয়েন্দা সংস্থাগুলো এমনটাই আভাস দিয়েছে। ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে, খবর ডনের। গত 8 মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত 28 মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। বিধি অনুযায়ী প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম 3 দিন থেকে সর্বোচ্চ 7 দিন সময় নেওয়া যায়। এরই মধ্যে আজ শুক্রবার এক টুইটার পোস্টে ফওয়াদ চৌধুরী দাবি করেন, ইমরান খান হত্যার হুমকিতে আছেন বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। তিনি লিখেছেন, এ খবর পাওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ শিরোনামের খবরে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে চলতি বছরের মার্চ মাসে মৃত্যু হয়েছে একজনের, অপরদিকে পুলিশি হেফাজতে নির্যাতনের পর কারাগারে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে 397টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত 35 জন সাংবাদিক নানাভাবে হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF মার্চ মাসের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে, এতে মুখ্য ভূমিকা রাখছে প্রভাবশালী দেশগুলো। তবে একই সময়ে দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এক স্থানে সফরের জন্য সব আকর্ষণ কেড়ে নেয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার ভারত সফর করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কতটুকু গুরুত্বপূর্ণ তা এই দুই নেতার সফরে বুঝিয়ে দেয়। লিজ ট্রাসের ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার উপর দেশটির নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা। অন্যদিকে একই উদ্দেশ্য নিয়ে সেখানে সফর করছেন সের্গেই ল্যাভরভ। দৈনিক মানব জীবন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি, দেশে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। গত 50 বছরেও দেশের জনগণের প্রকৃত মুক্তি মেলেনি। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বিষ পেরিয়ে ব্রতি শীর্ষক অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বর্তমান উন্নয়নের অন্তরালে রয়েছে আর্তনাদ বেদনা, এই উন্নতিতে বৈষম্য বাড়ছে। এই করোনা মহামারীতেও ধনীরা আরো ধনী হয়েছে, সুযোগ বঞ্চিত ব্যক্তিদের উন্নতি হচ্ছে না। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে এক খবরে বলা হয়েছে, আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, পুতিন তার বেশ কয়েকজন উপদেষ্টাকে গৃহবন্দী করে রেখেছেন, এমনকি নিজেও কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বাইডেন। এ সময় বাইডেন আরও বলেন, ইউক্রেনের কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা রাশিয়া দিয়েছে তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আগামী 26 এপ্রিল থেকে শুরু হচ্ছে বোর্ড পরীক্ষা। তার আগে শুক্রবার 9 থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মুখোমুখি হয়ে পরীক্ষা ভীতি মোকাবেলার দাওয়াই বাতলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত পরীক্ষা পে চর্চা 2022 আলোচনা কর্মসূচিতে যোগদানের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশের প্রায় 12 লক্ষ স্কুল পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবক। পঞ্চম পরীক্ষা পে চর্চার মঞ্চ থেকে ব্যর্থতা ঝেড়ে ফেলে পড়ুয়াদের জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র শুনিয়েছেন মোদী। পড়ুয়াদের পরীক্ষার ভীতি কাটাতে তার প্রথম পরামর্শ, আমরা পরীক্ষার সময় উৎসব উপভোগ করতে পারি না, কিন্তু পরীক্ষাকে উৎসবে পরিণত করলে আমরা তা উপভোগ করতে পারি, তাই পরীক্ষা দিতে হবে উৎসবের মেজাজে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনামের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ও রুবল রূপী মেকানিজম তৈরি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ভারতে এসেছেন সের্গেই ল্যাভরভ। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর। বৈঠকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ও রুবল রূপী মেকানিজম তৈরি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। এই বৈঠকের বিষয়টি টুইট করে জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রকও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ ইসলামী ইরানের 43তম প্রজাতন্ত্র বার্ষিকী পালিত হয়েছে। এ বিষয়ে আমাদের আজকের আসরে অতিথি হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান। তো চলুন ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমানের সাক্ষাৎকারটি শোনা যাক। জনাব ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান 1979 সালের 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশটিতে 30 মার্চ গণভোটের আয়োজন করা হয়। তো প্রশ্ন হচ্ছে, কেন ইসলামী প্রজাতন্ত্র দিবস প্রতিষ্ঠার জন্য গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হল?
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেডিও তেহরানের এই সাক্ষাৎকার আয়োজনে আমাকে দাওয়াত করাই এই সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার মতে এটি একটি খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্মকালেই যে ঘটনাটি এই বিপ্লবের নেতৃবৃন্দ সফলভাবে সম্পন্ন করেছিলেন, রাষ্ট্র গঠনের জন্য বিভিন্ন তত্ত্ব রাজনীতি বিজ্ঞানে আলোচিত হয়, তার একটির নাম সামাজিক চুক্তি মতবাদ। সেই মতবাদের তিনজন প্রবক্তা থমাস হবস, জন লক এবং জ্যাঁ জ্যাক রুশো। তাদের মধ্যে জন লক, তিনি একজন ব্রিটিশ রাজনীতি চিন্তাবিদ, তিনি প্রথম কনসেন্ট অব দি গভর্নড বা শাসিতের সম্মতির ধারণাটিকে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেন এবং সমর্থন করেন। এই তত্ত্বটির মূল কথা হল শাসিত জনগণের সম্মতির ভিত্তিতে সরকার শাসন কার্য চালাবে। ইরানে জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে 1979 সালের 11 ফেব্রুয়ারি যে বিপ্লবটি সম্পন্ন হয়েছিল, সেই বিপ্লবের নেতৃবৃন্দ একটি শাসন পদ্ধতি পরিচালনা করার জন্য জনগণের সেই অংশগ্রহণকে কি যথেষ্ট মনে করতে পারতেন, কিন্তু তারা তার চাইতে বেশ খানিকটি অগ্রসর অবস্থান গ্রহণ করেন। তারা একটি বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে একটি সংবিধানের খসড়া প্রণয়ন করেন এবং সেই খসড়াটি জনগণের সামনে তাদের বিবেচনা এবং সম্মতির জন্য উপস্থাপন করেন গণভোটের আকারে, এবং সেই গণভোটে আনুষ্ঠানিকভাবে জনগণ সেই সংবিধানের পক্ষে তাদের অনুমোদন এবং সমর্থন প্রকাশ করে। এটি আধুনিক পশ্চিমা ধারণার শাসিতের সম্মতি তত্ত্বকে অত্যন্ত চমৎকারভাবে ইরানে প্রয়োগের একটি সুযোগ করে দিয়েছে, এবং সেই সূত্রে বলা উচিত যে ইরানি ইসলামী নেতৃত্ব এই গণভোটের আয়োজনের মাধ্যমে পশ্চিমা রাজনৈতিক চিন্তাধারাকে তাদের রাজনৈতিক ব্যবস্থায় সফলভাবে গ্রহণ করার যোগ্যতা দেখিয়েছেন। ইরানের ইসলামী নেতৃত্ব একটি যুগের উপযোগী পদক্ষেপ গ্রহণ করে তাতে সফল হয়েছেন, এটাকে আমি একটি চমৎকার এবং অভূতপূর্ব উদ্যোগ হিসেবে বিবেচনা করি।
ডক্টর তারেক রহমান, আচ্ছা ওই গণভোটের কি প্রয়োজন ছিল? ইসলামী নেতৃত্বের লক্ষ্য আসলে কি ছিল বলে আপনি মনে করেন?
অবশ্যই বলা উচিত, সেই গণভোটের যথার্থই প্রয়োজন ছিল এবং ইরানের ইসলামী নেতৃত্ব সেই প্রয়োজনকে সক্ষমতার সাথে পালন করতে সফল হয়েছেন। কেন ইসলামী নেতৃত্ব সেই গণভোটের আয়োজন করলেন, তাদের লক্ষ্য কী ছিল, সে লক্ষ্য সম্পর্কে আমি মনে করি বলা উচিত যে সেই ইসলামী নেতৃত্ব ইরানের পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ রাখতে চেয়েছিলেন যে শাসিত জনগণের সম্মতিকে সবসময় গুরুত্বের সাথে নিতে হবে। এই সাথে আমাদের আরেকটি পয়েন্ট বলে নেওয়া উচিত যে ইসলামী বিবেচনাতেও শাসিত জনগণের সম্মতির কথাটিকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয়, যেটি ইসলামী পরিভাষায় বায়াত হিসেবে চিহ্নিত। সুতরাং ইরান বিপ্লবের শুরুতেই সংবিধান গ্রহণের প্রেক্ষাপটে একটি গণভোট আয়োজন করে একটি ঐতিহাসিক ভালো উদ্যোগ গ্রহণ করেছিল।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস সম্পর্কে ডক্টর তারেক রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথে থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। 1979 সালের 30 মার্চ অনুষ্ঠিত গণভোটে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে 98.2% ভোট পড়েছিল। বিপ্লবের এত বছর পরে এসে জনগণের মনোভাব ও অবস্থানকে আপনি কিভাবে দেখছেন?
1979 সালের 30 মার্চ ইরানি ভোটার জনগণ তাদের প্রস্তাবিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন, 42 বছর পর আজকেও তারা নীতিগতভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের অটুট সমর্থন ব্যক্ত করছেন, এটা আমি অনুমান করতে চাই। কারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং সাগ্রহ সমর্থন ছাড়া বিদ্যমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের টিকে থাকাটা প্রায় অসম্ভব এবং দুরূহ হতে পারত, কিন্তু তারা খুব সফলভাবে সবলভাবে এখনও টিকে আছে বৈরী প্রেক্ষাপটে, যেখানে তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের ছায়ায় হাজার হাজার স্যাংশন জারি করা হচ্ছে এবং নানাভাবে তাদের প্রতি বৈরী এবং আক্রমণাত্মক ভূমিকা অব্যাহত রাখা হয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটেও ইরানি জনগণ ইরানের রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের আস্থা অব্যাহত রাখছে।
আচ্ছা, এবার খানিকটা হাইপোথিটিক্যাল একটি প্রশ্ন আপনাকে করতে চাইছি। বলা হয় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকের শক্তিশালী ইরান, আসলে কি তাই? যদি এমনটি না হতো তাহলে কি চিত্র হতে পারত, কি বলবেন আপনি?
1979 সালে প্রতিষ্ঠিত ইরানের ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটি 42 বছর পর এখনো টিকে আছে, এটি নিঃসন্দেহে একটি স্বস্তিকর এবং গৌরবের বিষয়। দেশটি এখনও অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতার পরিচয় দিয়ে চলেছে বিশ্ব বৈরী বাস্তবতাতে, এটা যে কেউ মানবেন এবং এটি এখন একটি বাস্তবতা। এই বাস্তবতায় প্রশ্নটি আসতে পারে যে বিপ্লব যদি না হতো 1979 সালে তাহলে তা ইরানের অবস্থা কি বর্তমানের মতো শক্তিমান থাকত? এমন একটি সম্ভাব্য অবস্থার বিষয়ে নির্দিষ্ট করে বলার সুযোগ কম। অনুমান করা চলে যে যদি ইরানে ইসলামী বিপ্লব না হতো, এরকম একটি শক্তিশালী বিপ্লবী নেতৃত্ব ইরান না পেত, তাহলে বর্তমানের মতো একটি স্বনির্ভর এবং সক্ষম অবস্থান দেশটি অর্জন করতে পারত কিনা। তবে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের স্বৈরাচার এবং স্বৈরশাসক কবলিত যে উদাহরণ আমাদের সামনে আছে, তার প্রেক্ষাপটে বলা যেতে পারে ইরান হয়তো তেমন একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকত, মোটামুটি চলত, কিন্তু বর্তমানের এমন একটি স্বয়ংসম্পূর্ণ, প্রায় স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বাস্তবতা হয়তো বা ইরান নাও পেতে পারত।
জনাব ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান, ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবসে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ। ইরানের প্রজাতন্ত্র দিবসে ইরানের এই ঈর্ষণীয় রাজনৈতিক ব্যবস্থার উত্তরোত্তর উৎকর্ষ এবং সক্ষমতা আমি কামনা করি। সবাই ভালো থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর 5 সপ্তাহের মাথায় তিনি এই হুমকি দিলেন, যার ফলে ইউরোপ জুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হতে পারে। গত 23 মার্চ প্রেসিডেন্ট পুতিন এমন একটি ডিক্রিতে সই করেছিলেন যাতে বলা হয়েছিল রাশিয়ার গ্যাসের ক্রেতাদেরকে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে, নতুবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর রাশিয়ার জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লুভাদার বরাদ দিয়ে ফ্রান্স ভিত্তিক নিউজ চ্যানেল ইউরোনিউজ তথ্য জানিয়েছে। আফগানিস্তানে ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় চিঠি দিয়ে হুমকি দেয় ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে তলব করল পাকিস্তান। রাশিয়ার জ্বালানি খালেতের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে নয়াদিল্লিকে হুমকি দিল আমেরিকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাখ্যান এবং চেরনোবিল পরমাণু স্থাপনা থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে ইউক্রেনের দাবি। রাশিয়ার ভূখণ্ডে প্রথম বিমান হামলা চালালো ইউক্রেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।